What is the way of this? Jealousy can. What is the way of that? Jealousy can. What is the way of this? Jealousy can. Tariqa.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ তাআলার প্রিয় ও শেষ নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপর তোমাদের মধ্যে অধিক দরুদে পাক পড়বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমি আপনাদেরকে কিছুটা ইতিহাসের ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে যাই, আপনারা কিছুটা ধারণা করুন, সময় ছিল 2 হিজরি সন এবং তারিখ ছিল 17ই রমজান এবং দিনটি ছিল জুমার দিন। নবী আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণ উৎসর্গকারীদের সংখ্যা ছিল 313 এবং তাদের নিকট যে যুদ্ধের সরঞ্জাম ছিল সেটার কিছুটা বিস্তারিতভাবে শ্রবণ করুন। 2টি ঘোড়া, 70টি উট, 6টি জেরা অর্থাৎ যুদ্ধের পোশাক ছিল 6টি, 8টি তরবারি ছিল এবং মুসলিম সৈন্যদের নিকট এই সরঞ্জামগুলো ছিল এবং অপরদিকে কাফির সৈন্য সংখ্যা ছিল 1000, যাদের নিকট ছিল 100টি ঘোড়া, 700 উট এবং অসংখ্য যুদ্ধের হাতিয়ার ছিল, অর্থাৎ যুদ্ধের সরঞ্জামও কম ছিল না। আল্লাহ আল্লাহ! এবং তাদের অবস্থা এমন ছিল যে তারা যেখানে তাঁবু লাগাত, অবস্থান করত, তারা সেখানে উট জবাই করত, উটের গোশত বানাত, বহু সরঞ্জাম নিয়ে তারা আসছিল যেন মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ অস্তিত্বের পাতা থেকে মুছে দেওয়ার জন্য মাআযাল্লাহ তারা বের হয়েছিল। এবং রেজাল্ট কি হলো? এই অবস্থায় ইয়াউমুল ফুরকান হলো। আল্লাহ তাআলা সত্যকে স্পষ্ট করেছেন এবং ইমানদারগণকে স্পষ্ট বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ, নিগরানের সুরা আমাদের সাথে আছেন। সাইয়্যিদি, আপনার খিদমতে সেই বিষয়ের উপর প্রথম প্রশ্ন উপস্থাপন করতে চাই। আমাকে বলুন, সেই বিষয়টা কি ছিল যেটা এত অল্প সংখ্যক সরঞ্জাম থাকা সত্ত্বেও ইমানদারগণকে আল্লাহ আল্লাহ এত বিশাল সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য উৎসাহিত করলো, সেটা কি ছিল?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবীন। এর আগে একটি প্রশ্ন এমন দাঁড়ায় যে এই দিনে আপনি যে সংখ্যা বলেছেন ঘোড়ার, তরবারির এবং এমন আরো যত যুদ্ধের সরঞ্জাম থাকে, ওয়ার ইকুইপমেন্ট, মূলত এগুলো এত সামান্য কেন ছিল?
জি,
এর কয়েকটি কারণ বর্ণনা করা যেতে পারে। একটি কারণ হচ্ছে তারা যুদ্ধের উদ্দেশ্যে যায়নি। দেখুন, আপনি আমিও যখন এখানে এসেছি তখন মানসিকভাবে তৈরি হয়ে এসেছি আমাকে বয়ান করতে হবে। তারা অন্য কোনো উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা করেছিল, রাইট?
জি।
এবং সেই পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়।
জি,
যখন পরিস্থিতি পাল্টে যায় এবং ওদিক থেকে কাফেররা প্রস্তুত হয়ে বলে আজ আমরা মুসলমানদেরকে ধূলিসাৎ করে ফেলব।
জি।
এবং এখানে যখন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন এমন এমন হয়েছে, এই এই পরিমাণ মানুষ গিয়েছিল, অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে ঘটনা এমন ঘটেছে, তখন মুহাজিরিনগণ আলাদা মতামত ব্যক্ত করেন এবং আনসারগণও নিজের অভিমত প্রকাশ করেন। অর্থাৎ এভাবে একবার বের হবার পর সাডেনলি এমন পরিস্থিতি তৈরি হলো যে আচ্ছা ঠিক আছে যুদ্ধ করি। তো তাদের সকলের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য অনুসরণেরই ফলাফল এটি, নাম্বার এক। দ্বিতীয়ত, ইসলাম এবং দিনের তরে কুরবান হওয়া সুফল এটি। যাই হোক, আমি আপনার প্রশ্নের উত্তরে যাই, অর্থাৎ এই যে এত বড় ঘটনা ঘটেছে এবং এভাবে মুসলমানদের এত বড় বিজয় ফাতাহ লাভ হয়েছে, এর কারণ লিখা হয়েছে কিতাবের মধ্যে। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আমরা যদি বলি সেটা ইমান।
হাই হাই,
ইমানের সাথে ইখলাস।
সুবহানাল্লাহ,
উনারা কামিল ইমানদার ছিলেন এবং উনারা নিজ উদ্দেশ্যে একনিষ্ঠ ছিলেন। উনাদের মকসদ কেবল আল্লাহ পাকের দিনের শ্রেষ্ঠত্ব এবং দিনের খিদমত করা এবং দিনের কাজ ছিল।
ঠিক।
এবং প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করা, অর্থাৎ রসুল যা বলেছেন আমরা তাই করব। এক এই। এরপর আমরা যদি বদর যুদ্ধের কথা বলি, তাহলে এইসবের পাশাপাশি আল্লাহ পাকের সাহায্য, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া, এটাও এখানে সফলতার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আল্লাহ পাকের যে সাহায্য করা, এটা কেবলই সাহায্য ছিল। যখন আল্লাহ পাকের সাহায্য আসে, সেটা তো বাস আল্লাহরই সাহায্য।
জি,
কুরআনে পাকে আছে,
ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন,
জেনে নাও যে আল্লাহ পাক মুত্তাকিদের সাথে আছে, সাহাবীদের চেয়ে মুত্তাকিকে আছে। এর তাফসিরে লিখেছে যে আল্লাহ পাক যখন মুত্তাকিদের সাথে আছেন, তখন তাদের সাহায্য করেন এবং সফলতা দান করেন। অর্থাৎ যখন আল্লাহ পাকের সাহায্য আসে, তখন সফলতা এতেই। যখন আল্লাহ পাক সাথে থাকেন, তখন সফলতাও পাওয়া যায়। তবে সাহায্য কেন পেয়েছেন এটা খুবই, অর্থাৎ আমাদেরকে জানতে হবে। তো সেই সাহায্য ও খুবই চমৎকার সফলতার কারণ হয়েছে। অর্থাৎ যখন প্রথমে সৈন্যরা এগোল, তখন মাটিতে পা ধসে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা কষ্টকর হচ্ছে। কি সাহায্য এসেছে? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টির যে দুইটি ফায়দা হয়েছে তা বর্ণনা করছি।
মারহাবা।
একটি ফায়দা হয়েছে এই, মুসলমানদের সেখানে যে মাটি ছিল তাতে পা জমে যাচ্ছিল, মাটি শক্ত হয়ে যায় আর পা আটকে থাকল না, এবং কাফিররা যে স্থানে ছিল সেটা কাদাযুক্ত হয়ে গেছে, তো সেখানে মাইনাস হয়েছে,
কাদা সৃষ্টি হয়ে গেল,
এখানে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল এক সাহায্য। দ্বিতীয় সাহায্য মুসলমানদেরকে যা এই সময়ে করা হয়, বিশেষ করে এটা খুবই চমৎকার ঘটনা ছিল যে একই সময়ে আল্লাহ পাক সবার চোখে তন্দ্রাভাব নিয়ে আসেন, এবং এটা এমন তন্দ্রা ছিল, অর্থাৎ যেমনটি মানুষ সামান্য গভীর ঘুমে এবং ডিপ স্লিপের পর কেমন যেন ফ্রেশ মুড হয়ে যায়, মনে হয় যে সব ক্লান্তি চলে গেছে। তো আল্লাহ পাকের ইচ্ছায় অনেকের সাথেও বর্তমানে এমন ঘটে যে খুব ক্লান্ত লাগছে, তখন কয়েক মিনিটের হালকা ঘুম হলে তখন মনে হবে যেন আপনি ফ্রেশ হয়ে গেছেন। অবশ্য এটি তাদের জন্য আল্লাহ পাকের বিশেষ সাহায্য ছিল। সুতরাং এই একই সময়ে সবার চোখে নিদ্রা চলে আসা, এটি খুবই চমৎকার সাহায্যের বিষয় ছিল, বৃষ্টির চমৎকার সাহায্যের বিষয় ছিল। অতঃপর আল্লাহ পাক প্রথমে 1,000, এরপর 3,000, আর শেষে 5,000 ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক তাদের সাহায্য করেছেন।
সুবহানাল্লাহ।
এবং ফিরিস্তারা এসে রীতিমতো যুদ্ধে অংশ নিয়েছে এবং কাফিরদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই গেল। অতঃপর যে বিশেষ কথা আমি যা বলতে চাই তা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং ওনার অবস্থা। তিনি যখন কাফিরদের এই সৈন্যবাহিনীর হিসাব করলে যে তারা সংখ্যায় বিশাল পরিমাণ, অতঃপর ওনার যেসব সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের সাথে থাকা সরঞ্জামের অবস্থা দেখলেন, তিনি রবের নিকট আরজ করলেন, ইয়া আল্লাহ, আজকে যদি এই মুষ্টিময় মুসলমান নিঃশেষ করে দেওয়া হয়, তবে জমিনে তোমার ইবাদতকারী কেউ থাকবে না। এটা এমন আকুল আবেদন ছিল এবং আল্লাহর দরবারে এমন দোয়া ছিল। তখন একটি আশ্রয়স্থান ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিচে বিশ্রাম নিয়েছিলেন। তো সেই স্থানে যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, এমনকি চাদর মুবারক ওনার বরকতময় কাঁধ হতে নিচে তশরিফ নিয়ে আসলো, এমন পরিমাণ মগ্ন ছিলেন হুজুর দোয়ার মধ্যে। তো এমন সাহায্য আসতে থাকলো, এমন সাহায্য আসতে থাকলো। তো এই যুদ্ধে 70 কাফিরকে হত্যা করা হয়েছে এবং আনুমানিক সমপরিমাণ গ্রেফতার করা হয়েছে। এছাড়া 14 জন সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ান এখানে শহীদ হয়েছেন। ওনাদেরকে শোহাদায়ে বদর নামে স্মরণ করা হয়। ওনাদের নামও এখন আমাদের কিতাবসমূহে লিখা আছে। এটা মূলত সেই ঘটনা ছিল যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজাসমূহের সম্ভার রয়েছে, অর্থাৎ কেবল আজ বদর যুদ্ধকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দ্বারা এবং সাহাবায়ে কিরামের ইশক ও মহাব্বতের ঘটনা দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে ইশক ও মহাব্বতের এমন দৃষ্টান্ত ছিল এবং এতে জীবন উৎসর্গের এমন দৃশ্যপট ছিল এবং অনুরূপ বীরত্ব ও সাহসের দৃষ্টান্ত ছিল। এটা আউটস্ট্যান্ডিং ঘটনা, স্বয়ং বদর যুদ্ধ অসাধারণ। অর্থাৎ আমি তো স্বয়ং পার্সোনালিভাবে এই ঘটনাটি খুব বেশি ভালো লাগে। যখন ১৭ রমজান আসে তখন মনে হয় দুনিয়ার মুসলমানদের বিজয়ের দিন এটি, ইটস এ ইউনিভার্সাল ডে, সারা দুনিয়ার মুসলমানের খুশি উদযাপনের দিন এটি। এটিই প্রথম যুদ্ধ ছিল, প্রথম ঘটনা ছিল, প্রথম গাজোয়া ছিল, প্রথম এমন ধরনের সংঘর্ষ ছিল এবং বড় 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 কাফেরদের এত বড় বড় সর্দার যাদের খুব নাম ডাক ছিল, যারা আত্মগৌরব ও অহংকারের বশীবর্তী হয়েছিল, সে অহংকার মাটি হয়ে গেছে, ধ্বংস বিধ্বস্ত হয়ে গেছে, আর এত লাঞ্ছনাকর মৃত্যু হয়েছে তাদের ছোটদের দ্বারা। কত বড় বড় বাহাদুর তখন মারা গিয়েছে, হযরত মাআজ, হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো দেখুন যে এই দুইজন, অর্থাৎ এই দুই সাহাবি ছোট ছিলেন, অথচ কাকে মেরেছে? আবু জাহেলকে। সুতরাং আপনি বলুন কত লাঞ্ছনাকর মৃত্যু হয়েছে তার। এই ধরনের আরো অনেক ঘটনা, মহিলারা তাদের সাথে ছিল, কত না কত ষড়যন্ত্র করেছিল, কিন্তু যখন আল্লাহ পাকের সাহায্য আসে তখন মুসলমানের সংখ্যায় কম বেশি হওয়া এবং তারা যুদ্ধ অথবা এই ধরনের বিষয় কম বেশি হওয়া কোনো চিন্তাভাবনা করে না। তাদের দৃষ্টি, তাদের উদ্দেশ্য, তাদের সেই উদ্দেশ্য প্রাপ্ত আল্লাহর সাহায্যের প্রতি থাকে।
জি মারহাবা।
মূল হচ্ছে নিয়ত, অর্থাৎ আপনি কি করতে চান। এলাইয়ে কালিমাতুল হক, এটাই মেইন পয়েন্ট। আল্লাহ পাকের কালিমার দাওয়াত দেওয়া, সেটা প্রচার করা, সেটা পৌঁছে দেওয়া, আল্লাহ পাকের দিন পৌঁছে দেওয়া। তো এভাবে কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে এর বিভিন্ন স্থানে আল্লাহ পাক উল্লেখ করেছেন সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ান, বদরি সাহাবাদের বড়ই মর্যাদার কথা বলেছেন,
ফজিলতের মানদণ্ড হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
বদরি সাহাবী ছিলেন,
ওনারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদরি সাহাবাগণের নামের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।
অনেকে তো করেছেন, অনেকে এমন আছেন যাদের স্মরণ আছে,
মাশা আল্লাহুল করিম।
এমন কিছু মানুষ আছে যারা নাম জানেন,
সুবহানাল্লাহ,
এবং তারা প্রথমে তাদের নাম নেয়, নাম নেওয়ার পর অতঃপর যেসব দোয়া রয়েছে ওইসব দোয়া করে থাকেন এবং তাদের দৃঢ় বিশ্বাস, অভিজ্ঞতা সম্পূর্ণ এমন করার দ্বারা তাদের দোয়া কবুল হয়।
মারহাবা, সুবহানাল্লাহ। হাজি সাহেব, আপনি দেখুন যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কারণে, তার অনুসরণ করার কারণে কি কি পুরস্কার দান করেছেন। প্রথমত, তাদেরকে দুনিয়ায় সম্মানিত করেছেন, এক নম্বর বিজয় দান করেছেন, দুই নম্বর তাদেরকে ফজিলত দান করেছেন, দুনিয়ায় তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অতঃপর আখিরাতে তাদের জন্য স্পেশাল মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো সামনে রেখে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, যদি আমরা আমাদের জিন্দিগির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে অন্তর্ভুক্ত করি, তাহলে আমাদের যে ঘাটতি রয়েছে তা পূরণ হতে পারে, যে ক্ষতি রয়েছে, মন্দ কাজ রয়েছে, মন্দ স্বভাব আছে, সেগুলোর ইতি টানতে পারে, আল্লাহ পাকের রহমতে বরকতসমূহ অবতীর্ণ হবে।
মূলত সমস্যা হচ্ছে শুরু থেকে আমাদের এই বিষয়ের ব্যাপারে প্রশিক্ষণ নেই। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে শুধু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এখানে কিছু ঘটনার কথা আছে, কিন্তু এসব ঘটনা থেকে প্রপার যে শিক্ষা নেয়ার আছে সেগুলো হচ্ছে না। ঠিক আছে, এভাবে আমি যদিও এখন সাধারণভাবে বলছি, ওভারঅল একজন মুসলিম কমিউনিটির, তবে কিছু মানুষ আছেন যারা এও জানে না যে ১৭ রমজানের দিন এমন কিছু বিষয় আছে, ঘটনা আছে, অসংখ্য মানুষ আছে যারা জানে না। আমার ইচ্ছা এই পৃথিবী জুড়ে, অর্থাৎ এমন কিছু হওয়া উচিত যেন সবাই জানে এই দিনটি কিসের, এই দিনটি সম্পূর্ণ প্রস্তুতির সাথে হওয়া উচিত। আর স্পেশালি যে আমাদের মিডিয়া রিলেটেড যারা আছেন, অনেকেই করেন, আমি বলছি না যে কেউ করে না, করছে, কিন্তু ইন্টারন্যাশনালি এটাকে রীতিমতো প্রমোট করা উচিত। বদর দিবসকে ইয়াউমুল ফুরকান বলা হয়। এই দিনটিকে কুরআনে ফুরকান নামক শব্দ ব্যবহার হয়েছে। তো এমন যা কিছু আছে, তো এতে একে তো আমাদের যা কমতি আছে সেটা মূলত শিক্ষার অভাবে। আমরা যদি এখান থেকে নিজ জাতিকে শিক্ষা দেই, নাম্বার এক আপন রবের উপর ভরসা, দ্বিতীয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা, আল্লাহ ও রসুলের উপর তাদের যে ভরসা, আনসারগণ উঠে যেভাবে নিজের বক্তব্য দিয়েছিলেন, আমাদের থেকে কি এটা শুনতে চান? তারা যখন নিজের ত্যাগের ব্যাপারে বর্ণনা করেছেন, আমরা আপনাকে কিভাবে ছাড়ব? মুহাজির সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যখন নিজের কথা বললেন, এইসব আলোচনা আমরা যদি ওই সময়ে পড়ি বদর যুদ্ধের ক্ষেত্রে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা আছে সেখানে বদরের যুদ্ধের ময়দানে, আমি সম্ভবত গত বছর রজব মাসে বা অন্য মাসে প্রথমবার বদর প্রান্তরে গিয়েছি। এর আগেও সফর করেছি, কিন্তু এমন সুযোগ হয়নি যে বদর প্রান্তরে যেতে পারব। সেজন্য আমি বদর প্রান্তরে, বিশেষ করে বদর প্রান্তরে গেলাম এবং ওই স্থানের সে সম্পর্কে যা বলা হয়েছে যে অমুক অমুক স্থানে ঘটনা হয়েছে সেরকম স্থানও দেখেছি। এছাড়া আবার জাবালে মালাকিয়া, যা খুব প্রসিদ্ধ বালিময় এবং সেখানে ফেরিস্তারা নাজিল হয়েছে, এবং যেখানে ফেরিস্তা নাজিল হয়েছে সে স্থানও আলহামদুলিল্লাহ আমি গিয়েছি এবং এমন বালি দেখেছি যেগুলো কাপড়ে লাগে না। তো এমন কিছু দেখেছি, আব্দুল হাবিব ভাই যখন দেখিয়েছেন সেগুলো দেখেছি। আগ্রহ বাড়ে যে এসব স্থানের জিয়ারত আমাদের করা উচিত। তো এখন তো যাই হোক, পুরোটা শহর আমি ভাবছি তখন বাস্তবে জায়গাগুলোর যে চিত্র, তো যাওয়া উচিত যদি সুযোগ হয়। এখন তো মনে হয় ভিসা খুব সহজ হয়ে গিয়েছে, ভিসা ক্যাটাগরিতে সবার জন্য খুব সহজতা হয়ে গিয়েছে, যেতে পারবেন। তো অবশ্যই সে স্থানে গিয়ে মানুষ দেখলে তবে তাদের অনেক বিষয় স্মরণে আসে, আগে থেকে জেনে নিলে ওই স্থান পরিদর্শনের মজাটাই অন্য লেভেলের হয়, তখন খুব ভালো অনুভূতি সৃষ্টি হয়। অতঃপর সেখানে দাঁড়িয়ে মানুষ দোয়া করে এবং আল্লাহর নিকট হতে সে সাহাবাই কিরাম আলহিম রিদুয়ানের সাহসের ওসিলায় দোয়া করে। আল্লাহ পাক সাহাবাই কিরাম আলহিম রিদুয়ানকে যেমন সাহস দান করেছেন জীবন উৎসর্গ করার, প্রাণ উৎসর্গ করার, সম্পূর্ণ এই ঘটনায় অনেক কিছুই হয়েছে। এমন একজন সাহাবি আছেন যার শক্তি ও বাহাদুরিকে সাহাবাই কিরাম আলহিম রিদুয়ান অ্যাডমিয়ার করেন। সাহাবাই কিরাম বলেন যে গোটা এই ময়দানের মধ্যে বিশেষ একটি স্থান ছিল যেখানে সবচেয়ে বেশি রিক্স ছিল, তো মূলত সে স্থানে কায়েম থাকা এটাই সর্বাধিক সাহস ও বীরত্বের কাজ ছিল, খুব দুঃসাহসের কাজ ছিল। আর সে স্থান হচ্ছে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, সেখানে কাফেরদের মধ্যে কিছু টার্গেট ও হিসাব ছিল, জানা ছিল সাহাবাই কিরাম আলহিম রিদুয়ানের, সেখানে তাদের হামলার কথা ছিল, এখানে কে দাঁড়াবে। এখানে যিনি দাঁড়িয়েছিলেন তিনি সিদ্দিকে আকবর তাআলা
আল্লাহ।
এটা অসাধারণ কাজ ছিল, অসাধারণ ইশক ছিল, অসাধারণ মোহাব্বত ছিল। মূলত এই বদর যুদ্ধ এটি ইশকের মোহাব্বতের অসংখ্য পরিমাণ এর মধ্যে বিষয়াবলী অন্তর্নিহিত রয়েছে। প্রকাশ্য যে এই পর্বমূলক যে প্রোগ্রাম হচ্ছে এটা এই ধরনের সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রোগ্রাম হতে পারে বদর যুদ্ধ সম্পর্কে, এবং এক প্রকার মনে করুন চমৎকার একটি স্মৃতি আমরা উদযাপিত করছি। আল্লাহ পাক ওইসব সাহাবাই কিরাম আলহিম রিদওয়ানের উপর অগণিত রহমত প্রেরণ করুন যারা বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন, বিশেষত যারা শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাদের মর্যাদা আরো বৃদ্ধি করুন এবং তাদের ওসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং বদরী সাহাবিদের ওসিলায় আল্লাহ পাক আমাদের ঘরে রহমতের বর্ষণ দান করুন, এবং বদরী সাহাবিদের ওসিলায় আল্লাহ পাক আমাদের ইমানি শক্তি দান করুন, এবং আল্লাহ পাক আমাদেরকে ইমানি জোশও দান করুন। আমাদের ইমানের যতটুকু দুর্বলতা রয়েছে তা দূর করার একটি পদ্ধতি এইসব ঘটনাবলী অধ্যয়ন করা। অর্থাৎ আমাদের বুজুর্গরা বলেন যে আগেরকার বুজুর্গানের দিন বলেছেন আমাদেরকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধসমূহ এমনভাবে স্মরণ করানো হতো যেভাবে কোরআনের আয়াত মুখস্থ করানো হতো। অর্থাৎ এত পরিমাণ যুদ্ধগুলোর মধ্যে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তাবুক যুদ্ধ এই সকল যুদ্ধ যা গত হয়েছে এসব আমরা পড়েছি। এছাড়াও আরো অনেক ঘটনা আছে যা মূলত সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেননি, সেগুলো ভিন্ন কিছু ঘটনা। হযরত ওসামা বিন যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সেনাদল ছিল তিনি সেটার সেনাপতি ছিলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার সময় ছিল। তো এইসব ঘটনা আমাদের কিতাবে লিখা আছে, এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিব সিরাতে মুস্তফা হযরত আল্লামা আব্দুল মুস্তফা আজমি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব। এটা খুব বেশি বড় নয়, সত্যি সংক্ষিপ্ত কিতাবগুলোর একটি। আপনি মনে করতে পারেন এক খণ্ডে ব্যক্তি কতটুকু লিখতে পারে, অথচ আদতে একটি ঘটনা এক এক খণ্ডের। কিন্তু তিনি লিখেছেন, চমৎকারী লিখেছেন, পড়ার জন্য, বোঝানোর জন্য, নিজের সন্তানদেরকে শিখানোর জন্য, নিজে বোঝার জন্য। এটি চমৎকার এক কিতাব। এই কিতাব আপনার মোবাইলে ডাউনলোড করে নিন, নিজের কাছে সেভ করে নিন। এই কিতাবের ইংলিশ আর ট্রান্সলেশনও আছে, এটিও আপনি আপনার লাইব্রেরিতে নিজের কাছে সংরক্ষিত রাখুন। এটি শুরু থেকে শেষ আমার পরামর্শ হল এটি পড়ুন, ইনশাআল্লাহ তাআলা অনেকগুলো ইলম আমাদের নসিব হবে।
মারহাবা। হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, যদি ওনার সিরাত লক্ষ্য করা হয় এবং ওনার সিরাতের বিভিন্ন দিকগুলো লক্ষ্য করা হয়, ই খানা হামা আফতাবাস এর ন্যায় আপনি যে দিক দেখবেন অতুলনীয়, অসাধারণ। ওনার তাওয়াক্কুল সম্পর্কে যদি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাওয়াক্কুল সম্পর্কে আপনি কি বলবেন?
আমার আম্মা জান হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আমার জান কুরবান। আমি অনেক আগে সূরা নূরের মধ্যে যখন ওনার সিরত পড়েছিলাম, এটা 93 বা 94 এর কথা বলছি আমি হয়তো,
আল্লাহু আকবার,
তখন থেকে মহাব্বত অনেকটাই বেড়ে গিয়েছে। তা আমি একাকি পড়ে পড়ে কেঁদেছিলাম, এত চমৎকার। অর্থাৎ আমি এই নিয়ে ওলামা অন্যান্যদের এমন আলোচনা পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেই হুকুম শিরোধার্য। মূলত তা ছিল আল্লাহ তাআলার ইচ্ছা।
জি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই বলেননি, যদি তিনি বলতেন তবে তা হাদিসে আসত।
জি,
তবে হাদিস নামাজে পড়া হয় না।
ঠিক তাই।
আপনি কি বুঝেছেন?
জি,
আমরা সূরা ফাতিহার পর হাদিস পড়ি না।
জি,
আমরা কোরআন পড়ি।
ঠিক।
আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আমাদের জান কুরবান। আমার রব আমার আম্মা জানের পবিত্র সত্তার প্রতি কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন, আর কোন অবস্থাতে করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন, আলাপচারিতা চলছে এবং ওনার অসাধারণ এক আন্দাজ ছিল। হ্যাঁ, উম্মুল মুমিনিনের সেখানে নিজের এক আন্দাজ ছিল, যখন পড়ছিল তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধরন অবস্থায় পরিবর্তন আসত, ওহির প্রভাব প্রকাশ পেত, কুরআনে কারিমের আয়াত নাজিল হতো। ইফকুন মুবিন বলে ঝামেলা শেষ করে দিলেন, অপবাদ লাগিয়েছিল। তো এখন কিয়ামত অবধি নামাজের মধ্যে আমার আম্মা জানের মহিমা খুতবা পাঠ করা হয়। যখনই সূরা নূরের এই আয়াতগুলো তিলাওয়াত করা হবে, এক আশিকে উম্মুল মুমিনিন নিজের আম্মা জানকে মহাব্বতকারী পুত্রের বুক ফুলে উঠবে। আল্লাহ পাক আমাদের আম্মা জানের শানে এই আয়াত নাজিল করেছেন, এবং এরপর এই আয়াতে কারিমার প্রসঙ্গে কিয়ামত অবধি আগত উম্মতের রহনুমাই করা হয়েছে। এই আয়াতে মুবারকার মধ্যে এবং জীবনের যে একটি দিক নির্দেশনা বয়ান করা হয়েছে এবং পুত পবিত্রতার বিষয়ে সেখানে যে বর্ণনা দেওয়া হয়েছে, শয়তানের পদাঙ্ক মতে না চলতে সেখানে বলা হয়েছে, অপবাদ ও মিথ্যাচারের ব্যাপারে সেখানে যা ইরশাদ করা হয়েছে, মুসলমানের ইজ্জত রক্ষার জন্য সেখানে যা বয়ান করা হয়েছে, আল্লাহ আল্লাহ, অর্থাৎ ব্যক্তির যথেষ্ট সময় পেরিয়ে যাবে শুধু সে আয়াতে কারিমার বয়ান করার জন্য, এত চমৎকার সে আয়াতগুলো। তো উনার উপর আল্লাহর কোটি রহমত হোক, উনার কবরে আল্লাহ পাকের কোটি রহমত বর্ষণ হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কক্ষে আরাম করেছেন, উনার জন্য এটি সুবিশাল মর্যাদা। আমি আপনাদেরকে সঠিক বলছি, আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাজার মুবারক রয়েছে, যেখানে হাজিরে দিতে সবাই ব্যাকুল, অর্থাৎ যে কেউ মদিনায় যাবে সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরায় হাজিরি দিবেই দিবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক ইনার হুজরা শরীফের পাশে আছে। উনার ঘর ছিল, অর্থাৎ সেখানেই থাকতেন, আর যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে যাবে তাকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরি দিতেই হবে। যে আকার মাজারে যাবে তাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরি দিতেই হবে। হাজিরি তো হবেই হবে, ইনাদেরকে সালাম আরজ করে তারপর এগোলে তো চমৎকার। আপনি তাওয়াক্কুলের ব্যাপারে বলেছিলেন, একটি ইফতারির ঘটনা। আচ্ছা, আমি রোজা ও ইফতারির ব্যাপারে ঘটনা বলি। উনার নিকট কিছু ফরিয়াদ এসেছিল, তখন তিনি যা ছিল তা দিয়ে দিলেন। তখন উনাকে বলা হলো ইফতারির জন্য আপনি কিছু রেখে দিতেন, দিয়ে দাও, কিছু হবে না, দিয়ে দাও। আর যখন ইফতারের সময় হল তখন উনার কাছে অসাধারণ হাদিয়া আসলো, আহার।
জি।
অতঃপর তিনি বললেন যে এটা ওটার চেয়ে উত্তম যা এখন এসেছে। অর্থাৎ কতটা পূর্ণ বিশ্বাস ছিল, অর্থাৎ আমি যদি আল্লাহর পথে দান করি তাহলে আমাকে এর চেয়ে উত্তম আল্লাহ পাক দান করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রবের প্রতি এত ভরসা, রবের প্রতি তাওয়াক্কুল, তিনি কার সহচর্য পেয়েছিলেন?
সুবহানাল্লাহ,
অসাধারণ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচর্য পেয়েছেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যেমন সফরের সুযোগও পেয়েছেন, আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমন কথা ও আলাপচারিতার, ওই যুগ যখন হযরত উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিবাহে আসেন। আর মূলত তিনি এমন একজন বিবি ছিলেন যিনি কুমারী ছিলেন। অতঃপর কিছু সময় পার হল এবং তারপর লম্বা সময় পর্যন্ত হুজুর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের তিনি যেভাবে সাহায্য করতে থাকলেন এবং ইলম বিষয়ে মাসালা মাসাইল সম্পর্কে মুজতাহিদা মুফতিয়া এবং সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান যেভাবে এসে উনার নিকট রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকলেন যা এখন উম্মত পর্যন্ত এসেছে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি তো পড়তেই থাকি। বয়সে যে সময়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে এসেছেন, ঘর সংসারে এসেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় পর পর্দা করেন, যাই হোক এই সময় পর তিনি থাকলেন এবং এই সময় পর্যন্ত সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান যেভাবে উনার থেকে ফায়দা হাসিল করতে থাকলেন, এগুলো যখন কিতাবে পড়ি তখন আল্লাহ পাকের শান এর উপর বান্দা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উম্মত, প্রিয় নবীর উম্মতের জন্য আল্লাহ পাক কেমন কেমন ইন্তেজাম ও কেমন কেমন সুবিধা দান করেছেন।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি নিয়ম বর্ণনা করা হয়েছে যে যখন তিনি কারো নিকট কোনো হাদিয়া পাঠাতেন, কোনো সাদাকা ইত্যাদি প্রেরণ করতেন, যাকে পাঠাতেন তাকে তিনি বলতেন যে সেখানে দাঁড়িয়ে থাকবেন, অতঃপর দেখবেন যে তিনি সেখান থেকে কি দোয়া দিচ্ছেন বা করছেন, অতঃপর সেখান থেকে যে দোয়া করা হতো এবং যখন তার নিকট আসতেন তখন তিনিও সেই রকম দোয়া করতেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এভাবে কেন করেন, তখন তিনি ইরশাদ করেন এটা এই জন্য করছি যেন দোয়ার বিনিময়ে দোয়া হয়ে যায় এবং যে সাদকা দিয়েছি তা আল্লাহর ওয়াস্তে অবশিষ্ট থাকে। এভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আসবে,
এটা ওনার সিরত পাঠ করার দ্বারা তৈরি হবে। সিরত ও সাহচর্য অধ্যয়ন করুন এবং সাহচর্য অবলম্বন করুন। তো এই বিষয়গুলো আপনি যখন কাউকে করতে দেখেন তখন আপনার ভরসা বৃদ্ধি পায়, ইনার সাথে হয়েছে তো আমার সাথেও হবে ইনশাআল্লাহ। যেহেতু সাহচর্য খুবই সামান্য, না থাকার মতোই, অধ্যয়ন তো নেই, বস্তুজগত আমাদের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে, ব্যাস সর্বসময় ভীতি, সর্বদা ভীতি, এমন হবে তেমন হবে। মানুষ যখন আল্লাহর জন্য বাজবে তখন আল্লাহর উপর ভরসা করা উচিত যে কিছু হবে না, আল্লাহ পাক তার সাহায্যকারী। উম্মুল মোমিনিন সৈয়দাতুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বতের এমন একটি কথা বলতে চাই। তিনি এমন আশা করতেন যে তিনি আশা ব্যক্ত করেন যে আকা, আমি সেখানেও আপনার সাথে থাকতে চাই,
আল্লাহ আল্লাহ,
অসাধারণ না, সেখানেও আপনার সাথে থাকতে চাই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি ইরশাদ করেছিলেন কাপড় সম্পর্কে, খাবার সম্পর্কে, পরের দিনের জন্য খাবার সঞ্চয় করে রাখবে না। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই জুহদ ও তাকওয়ার ব্যাপারে উনাকে নসিহত করেছেন এবং বর্ণনা এসেছে যে তিনি যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন এই নসিহতের উপর আমল করেছেন। উনার খুবই ক্লিয়ার মাইন্ড ছিল, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য সেখানেও পেতে চাই, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সেখানেও চাই, এবং স্থান কেনই বা পাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শেষ সময়ও সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কাটিয়েছেন।
কি অসাধারণ!
তিনি এমন সৌভাগ্য পেয়েছেন, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণের আগে উনার লুয়াব ও উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর লুয়াব অর্থাৎ থুতু একসাথে মিশালেন, অর্থাৎ মিসওয়াকের প্রতি মহাব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। শেষ সময়েও তিনি মিসওয়াক ব্যবহার করা পছন্দ করেছেন এবং সেটা নরম করার জন্য তিনি আম্মা জান উম্মুল মোমিনিন সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এটি নরম করে দিন। তিনি নিজের মুখে দিয়ে সেটি নরম করে দিলেন এবং সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন্য করলেন এবং তিনি ব্যবহার করলেন। তো এমন আরো বিশেষত্ব বিশেষ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পাওয়া যায়। আমরা কলের দিকে যাই।
কল দিন।
মোহাম্মদ সমর রেজা তারি চট্টগ্রাম থেকে বলছি, মাশাআল্লাহ বদর যুদ্ধ সম্পর্কে খুবই অসাধারণ তথ্যাবলী ও খুবই চমৎকার প্রমাণাদি জানতে পারছি। আমার আরজ হচ্ছে যে বদর যুদ্ধকে ইয়মে ফুরকান বলা হয়েছে, ইয়মে ফুরকান সম্পর্কে কিছু ইরশাদ করুন।
কোরআনে কারিমে এটি বয়ান করা হয়েছে, অর্থাৎ এই দিন হক ও বাতিলের মধ্যে পার্থক্যের দিন।
মারহাবা। জি কল।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাহিরি জিন্দেগি দুনিয়ায় কত বছর পেয়েছেন এবং তার নামাজ রোজা কোরআন তিলাওয়াতের প্রতি কেমন আগ্রহ ছিল?
আগ্রহের কথা আমি কি বলবো, অধিকারে রোজা রাখতেন এবং অধিকারে ইবাদত করতেন এবং অধিক পরিমাণে রেহনুমাই করতেন। দেখা যায় সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আসতেন এবং তাদের যেভাবে রেহনুমাই হতো এবং ওনারা সমস্যার সমাধান পেতেন, এমনও দেখা গিয়েছে অধিক পরিমাণে সাদকা খায়রাত করতেন তিনি অধিক হারে। আমাদের প্রিয় ইসলামী বোনেরা উনার সিরত থেকে সাদকা খায়রাতের শিক্ষা নিতে পারেন। এটি যদি আপনি নিতে চান, আমাদের ইসলামী বোনেরা ইবাদত শিখতে চাইলে উনার সিরত থেকে শিখেন, রোজার কথা হলে সেটাও নিতে পারেন, জুহদ ও তাকুয়া নিতে চাইলে উনার সিরত থেকে নিতে পারেন। তিনি আবিদা তাহিরা অনেক কিছুই উনার সিরাতের মধ্যে রয়েছে। যদি আমাদের ইসলামী বোনেরা উনার সিরাত থেকে উপকৃত হওয়ার আগ্রহ পোষণ করে তবে ইনশাল্লাহ উনার সিরাত থেকে অনেক সংখ্যক ফায়দা হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা পড়লে তখন আমাদের ব্যাস ফজিলত পড়ে, একটু মজা তো লাগে, তবে সে ফজিলতকে নিজের জীবনের অংশ করতে হবে, তখনই আপনি জীবনের পার্থক্য দেখবেন। অন্যথায় শুধু মহাব্বত থাকবে, অবশ্য এটিও কাজে আসার মতো, তবে সেই মহাব্বত ও আমল উভয়টি যদি আমাদের জীবনে প্র্যাকটিক্যাল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আমাদের জীবন তো মদিনা মদিনা হয়ে যাবে।
মারহাবা। হাজী সাহেব, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা গরমের দিনগুলোতেও নফল রোজা রাখতেন।
গরমকালে রোজায় বেশি সওয়াব পাওয়া যায়।
সুবহানাল্লাহ।
বরং এক ব্যক্তিকে কেউ গরমে নফল রোজা রাখতে দেখলেন, তখন তিনি বললেন যে এত গরমে নফল রোজা, তখন তিনি বললেন যে কিয়ামতের গরম থেকে বাঁচার জন্য আমি গরমে রোজা রাখছি।
আল্লাহু আকবার।
এখন দেখুন, মত অভ্যাস যেগুলো আছে সেগুলো ত্যাগ করা যায়।
জি।
ভালো অভ্যাস ত্যাগ করা যায় না।
জি।
রোজা ভালো জিনিস, এটি ছাড়া যাবে না। নামাজ ভালো জিনিস, ত্যাগ করা যাবে না।
জি, মারহাবা।
মিথ্যা খারাপ জিনিস, ত্যাগ করতে হবে। গীবত খারাপ জিনিস, ত্যাগ করতে পারবে। ভালো অভ্যাস গ্রহণ করা হয় এবং খারাপ অভ্যাস থেকে সম্পর্ক ছিন্ন করা হয়, খারাপ জিনিস ত্যাগ করা হয়, তখন এই এই পার্থক্য আমরা করতে পারি যে ভালো অভ্যাস কি আর খারাপ অভ্যাস কি।
জি।
ভালো অভ্যাস গ্রহণ করুন, মন্দ অভ্যাস থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করুন এবং সেটি পরিত্যাগ করুন।
ইবাদত সম্পর্কে বর্ণিত আছে যে জনাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস মোবারক ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ১২টি সুন্নাতে মুআক্কাদা রয়েছে সেগুলো সম্পর্কে যা বর্ণিত রয়েছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলোর উপর চিরন্তন ছিলেন,
শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছেন।
সঠিক।
ইরশাদ করেন, যখন থেকে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর ফজিলত শুনেছি আমি এটি ছাড়িনি।
সুবহানাল্লাহ।
এই যে ১২ রাকাত সুন্নাত রয়েছে, অর্থাৎ ফজরের ২ রাকাত সুন্নাত রয়েছে।
জি।
জোহরের পূর্বে ৪ রাকাত সুন্নাত রয়েছে, জোহরের পরের ২ রাকাত।
জি।
জোহরের পরের ২ এবং এরপর হচ্ছে মাগরিবের ২।
জি।
এরপর এশার পরের ২ রাকাত, এগুলি এমন সুন্নত যার সম্পর্কে জান্নাতের সুসংবাদ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এর উপর আমল করবে তাকে জান্নাত দান করা হবে। তো উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন থেকে আমি এই ফজিলত শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের রাবির মধ্যে আছেন।
জি,
তো যখন থেকে এটি শুনেছেন তখন থেকে মূলত আমি এর উপর আমল করেছি, এটি কখনো ত্যাগ করিনি। আমাদের এখানে এটি বোঝা উচিত যে ফরজের পাশাপাশি সুন্নতের গুরুত্ব আছে।
মারহাবা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নিজে পড়েছেন এবং সুন্নত পড়ার উৎসাহ দিয়েছেন।
মারহাবা।
এমন হওয়া উচিত যে আমরা সরকারে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের কাছে ইসলাম ও দ্বীনের সঠিক বার্তা এবং তার প্রমাণসহ বার্তা পৌঁছাবো। আমরা এমন বাণী পৌঁছাবো যাতে মুসলমান আমলদার হয় এবং বেশি বেশি নেকি অর্জন করে। আমরা এমন কাজ করব না যাতে মুসলমানের মধ্যে আমলের কমতি চলে আসে। এটা জরুরি নয় এটা এমন এটা তেমন এমন কথা বলা, এমনিতে নফস আমাদেরকে অলসতার মধ্যে নিমজ্জিত করে রেখেছে। এমতো অবস্থায় সঠিক বার্তাসমূহ ইসলাম ও দ্বীনের সঠিক বার্তা পৌঁছানো, আর এটি ঠিক আছে যে ফরজকে ফরজের স্থানে রাখুন, ওয়াজিবকে ওয়াজিবের স্থানে রাখুন, সুন্নাতকে সুন্নাতের স্থানে রাখুন এবং সুন্নাতের মধ্যে যা সুন্নতে মুয়াক্কাদা আছে সেটাকে সেখানে রাখুন, যেগুলো সুন্নতে গায়রে মুয়াক্কাদা আছে সেগুলোকে সুন্নতে গায়রে মুয়াক্কাদায় রাখুন, যেগুলো মুস্তাহাব পর্যায়ে সেগুলোকে সেখানে রাখুন। কিন্তু এই বিষয়টি স্মরণ রাখুন যে যেসব নেক মনীষীগণ আছেন তাদের কাজগুলো অন্যরকম মজাদার হয়। একদিন আমির আহলে সুন্নাত কোনো আমল করছেন এবং কেউ বলল যে হুজুর এটি মুস্তাহাব, অর্থাৎ মুস্তাহাব সওয়াবের কাজ, কেউ না করলে তাতে কোনো গুনাহ হয় না, না করলে এক্ষেত্রে পাকড়াও নেই, কিছু হবে না, নাথিং, বলল হুজুর এটি তো মুস্তাহাব। আমির আহলে সুন্নাত অসাধারণ পর্যায়ের সেরা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন মুস্তাহাব কি ছেড়ে দেওয়ার মতো, মুস্তাহাব কি এই জন্য যে এটি পরিত্যাগ করা হোক, বরং মুস্তাহাব এই জন্য যেন তা করলে সওয়াব মিলে। যখন কেউ কিতাব পড়ে তখন লিখা থাকে যে এটি সুন্নতে গায়রে মুয়াক্কাদাত, এর এমন সওয়াব আছে। আপনি যদি জান্নাত লাভের আমল কিতাবটি পড়েন, 2000-এর অধিক হাদিস, এ থেকে জানা যাবে যে কোন কোন আমলকে কিভাবে বয়ান করা হয়েছে। আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, তসবিহে ফাতিমা আমরা অনেকে পাঠ করি, এটি কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নতে মুয়াক্কাদা? না, এটা মুস্তাহাব আমল, তসবিহে ফাতিমা। আচ্ছা, এটা বলুন যে নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুয়াক্কাদা না মুস্তাহাব সওয়াবের কাজ? তো আমাদেরকে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতকে ইবাদতের মধ্যে মনোনিবেশকারী আমলগুলো বলা উচিত, যেন তারা বেশি পরিমাণে সওয়াব অর্জন করে, নেকি অর্জন করে। ঠিক আছে, ফরজ ফরজের স্থানে, ওয়াজিব ওয়াজিবের স্থানে, কিন্তু বিষয়টি স্পষ্ট করতে হবে। অর্থাৎ এমন কেউ বলে না যে সুন্নতের উপর আমল করা ফরজ, কেউ বলছে না সুন্নতের উপর আমল করা ওয়াজিব, সুন্নাত সুন্নাতই থাকবে, ওয়াজিব ওয়াজিবই থাকবে। তবে কোনো আমল নফল হিসেবে করা হলো পরে তা করা ওয়াজিব হলো, এটা ফিকহের বিষয়, আলাদা চ্যাপ্টার, এটা আলে মোলামাগণ, এটা আহলে ইলমগণ যাদের অধ্যয়ন সেরকম হবে তারা এইসব বিষয়ে বুঝতে পারে যে এটা কেমন। তো আচ্ছা, এখন বে আমলদারকে আমলহীনতার সংজ্ঞা হল এই, ফরজ ওয়াজিব ও সুন্নাতে মুয়াক্কাদা যে ত্যাগ করে তাকে বে আমলদার বলা হয়, অর্থাৎ লোকটি বে আমলদার। যদি সে ফরজের উপর আমল করে, ওয়াজিবের উপর করে, সুন্নতে মুয়াক্কাদার উপর আমল করে, তবে এমন ব্যক্তিকে আপনি বে আমলদার বলতে পারেন না, তিনি আমলদার ব্যক্তি। এছাড়া যা কিছু আছে নিশ্চয় সওয়াবের কাজ, কিন্তু সেটি তরক করলে তাকে বে আমলদার বলা যাবে না। তো এইসব কিছু যা ইলম এর সাথে সম্পর্কিত, এতে ফিকের আলোচনা আছে, ফজিলতের আলোচনা আছে, আর সত্যি কথা বলতে এতে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাণী বিদ্যমান রয়েছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে যা পালন করতে বলেছেন এবং যে পথে চলার ব্যাপারে বলেছেন, একে তো এটি সাহাবায়ে কিরামও করেছেন, আউলিয়ায়ে কিরামও করেছেন। এখন আমি যেতে যেতে একটি কথা বলি, আমরা কুদরি শরীফ পড়ছিলাম, আমাদের উস্তাদ সাহেব কুদরি পড়াচ্ছিলেন, এটি আরবিতে, ফিকের মূল ইবারতের কিতাব, এবং এটি যারা দর্শনে জামি করে থাকে তাদের অবশ্যই এই কিতাব পড়তেই হবে। আমাদের উস্তাদ সাহেব কুদরি পড়াচ্ছিলেন, আমার উস্তাদ মুফতি আমিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ উনার কবরে রহমত বর্ষণ করুন, আমাদেরকে কিতাব পড়াতে পড়াতে খুব চমৎকার কথা বলেছেন। আমি শেষ পর্যন্ত আপনাদেরকে এই কথা শেয়ার করছি। তিনি বলতেন যে কুদুরি প্রণেতা যখন কুদুরি লিখেছেন তিনি লিখতেন ফরজ আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, অর্থাৎ ওনার কাজ হয়ে গেছে। তিনি বললেন ইনি ভালো করে জানতেন যে আমল সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু যখন এই ধরনের বুজুর্গদের সিরাত পড়া হয়, তখন ফরজের পাশাপাশি ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের আমলও তারা করে। অর্থাৎ তারা এটাই জানতেন যে ফরজ কিভাবে আদায় হয়ে যায়, কিন্তু ওনাদের জীবনের মধ্যে অন্যান্য ইবাদতে ওনারা প্রচুর সময় দিয়েছেন।
মারহাবা।
ওনাদের বলার কারণে তো আমরা জানতে পারলাম।
ঠিক।
তাহলে ওনারা কতটুকু জানতেন? কিন্তু ওনাদের সিরত পড়লে ওনাদের সিরতের কথাটাই তো অন্য লেভেলের। যেই ব্যক্তি আপনার মধ্যে সঠিক আকিদা, সঠিক দর্শন ও সঠিক ইবাদত এবং সঠিক ইসলামী জিন্দেগি ধারণ আপনার মধ্যে সাজাবে, ইশক ও মহাব্বতের সাথে আল্লাহ তার রসুলের মহাব্বত, সাহাবা ও আহলে বাইতের মহাব্বত, আউলিয়ে কেরামের মহাব্বত, উনারা এমন সব ব্যক্তি যাদের কথা আমাদের দুনিয়া ও আমাদের আখিরাতের জন্য উপকারী সাব্যস্ত হয়। যদি বাঁচার ইচ্ছে থাকে তবে পরিচয় তুলে ধরুন, অনুমতি দিন।
What is the way of that? Chalo sikhe, what is the way?